જગન્નાથ દેવ પાછી છે
મહાપ્રસાદ કી ગૌતમાન
રાતે સાહેબ દિયા હવે સબ હા તુલસી
માલા
બામને ત્રિવિક્રમ હતો બસ ભાલોઈ છે ભાવે તો હોલો કપિલ যোগ্য হলে গুরু পাদ পদ্মে কৃপা আর আপনাদের ইচ্ছাতে সব জায়গাতে ফিজি বলে একটা জায়গা সেখানে প্রাচীন ওই যে অঙ্গরেজরা নিয়ে গিয়েছিল হিন্দুস্তান থেকে কুলি কাবাডি হিন্দুস্তান থেকে কুলি কাবাডি রূপে নিয়ে গিয়েছিল
কুলি রূপে ব্যবহার করার জন্য নিয়ে গিয়েছিল ওখানে ফিজিতে
হিন্দুদের ওখানে এখন বিরাট ধনী মানি ওরা আর ওর দেশটা স্বতন্ত্র করে নিয়েছে
শুনলাম ওটা কারিগর সাপ নাকি ওখানে
রমণক দ্বীপ
শুনলাম রমণক দ্বীপ
ওখানে বিশেষ রূপেতে প্রচার সব হিন্দিতে ভাষণ হতো আর অস্ট্রেলিয়ার এবার পার্থ কোথায় কোথায় মেলবোর্ন না কোথায়
ব্রিসবেন সিডনি পার্থ
তিনটি জায়গাতে
হিন্দুস্তানিরাও
সবগুলি এসেছিল
সিডনি স্যার ফিলিপ সিডনির জায়গা
হ্যাঁ
ফিলিপ সিডনি
বড় বড় টাউনেতে
ব্রিসবেন পার্থ এই তিনটা বড় সিটি আর ছোট ছোট অনেক জায়গাতে
ইন্দোনেশিয়াতে মানে সব জায়গাতে যেখানে যেখানে যাওয়া হয় বেশ ভালো
বলছেন
আপনি সকলে মারা
একটু হরি কথা বলুন শুনি আমরা আমি তো এখানে আড়াইটা থেকে বসে আছি আমি ঢুকেছেন ওকে জিজ্ঞেস করলাম বললে দুটোই দশে ঢুকেছি আর দুটোই পনেরোতেই আমি পাঁচ মিনিটের পরেই খবর পেলাম যে আপনি এসে গেছেন তা আমি তো এমনি কাছে শুয়ে থাকি খানিকক্ষণ তারপরে উঠি আমি আড়াইটায় তা আড়াইটাই উঠে বসে সেই সময় থেকে হরিনাম করছি হ্যাঁ ওয়েটিং আর ইউ
আমি শুনলাম যে আপনি আজকাল খুব হরি কথা বলছেন।
হ্যাঁ,
আমি শুনলাম যে আপনি খুব হরি কথা বলছেন।
আমি কথা মানে ওই একটা টাইমটা দেওয়া থাকে।
হ্যাঁ,
সকালবেলায় ওই টাইমটা দেওয়া আছে 8টা থেকে 9টা, এক ঘন্টা, আর বিকেলের দিকে 4টা থেকে 5টা। সকালবেলায় এমনি লোকে একটু দেখা টাকা করে, আর 4টা থেকে 5টা যদি কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে একটু এমনি আলোচনা হয়। সেই
এবার
আপনি একটু হরি কথা বলুন আমাদের।
এবার আমি
শুনি,
এবার আমি গুরু মহারাজের জীবন চরিত্র হিন্দিতে লিখছি।
পরম গুরুদেবের জীবন চরিত্র
আচ্ছা
হিন্দিতে লিখছি,
ইংরেজিতে
হিন্দিতে
হিন্দিতে একটা বেরিয়েছে তো?
না, ওটা তো
স্পেশালিস্টের
পত্রিকা। আপনি দেখেছেন?
না, পত্রিকা একটা দিয়েছে।
আর বাংলাটা দিয়েছে? ওটা সাধারণ ভাবে একটা সংক্ষেপে একটা জীবনী দেখি যে তাড়াতাড়ি করে লিখে দিই, ওনার ওই চলছে। তা আপনার ওই বইটা আমি এতদিন ম্যানেজলি পড়ি নাই, কিন্তু এবার দেখলাম শুধু ডেট তারিখ নয়, তার মধ্যে বহু সমস্ত গুরু মহারাজের উপদেশগুলি বেশ সুন্দর সুন্দর সিদ্ধান্ত দিয়েছে,
একটু একটু অল্প অল্প করে টাচ করা হয়েছে।
কিন্তু ওইটাকে
5 লাইন, কোনো জায়গায় 10 লাইন, কোনো জায়গায় একটা প্যারা, এইরকম।
কিন্তু আমি তাকে একটু বিস্তৃত করবার চেষ্টা করছি, কিন্তু অদ্ভুত ওটা
কোথায় তার অরিজিনাল কোথায় পড়ে গেল,
কিন্তু বেশ সুন্দর
প্রবন্ধ তার বক্তৃতা যেটা পাবলিশ হয়েছে আমাদের গৌড়ীয় পত্রিকায়, সেইটা পাবেন। আর আগেকার গুলো কোথায় পাবেন?
কিন্তু
কটকে, তিনি কটকে থাকার সময় বক্তৃতা করেছেন, দার্জিলিং এ বক্তৃতা করেছেন, বিভিন্ন জায়গাতে বক্তৃতা করেছেন।
যতটুকু সংক্ষেপে দিয়েছেন
ওই যত
সুন্দর হয়েছে,
ওইটুকুই মানে সংগ্রহ করে করে সেই সময় সব পাতা ঘেটে ঘেটে ওই একটু একটু পাওয়া গেছে। আর বইটা মোটা হয়ে যাবে বেশি বলে সেই জন্যে হয়তো আর একটু পাওয়া যেত, হয়তো খুঁজলে পাওয়া যাবে।
যাক, সূত্র রূপে তো ওটা খুব ভালো হয়েছে, এত সূত্র তো ওর মধ্যে আছে।
রিপোর্ট দেওয়া হলো তার ভিতরে সংক্ষেপ করে 4-5 লাইন, 7-8 লাইন অন্তত সংক্ষেপ করে দেওয়া, ওই রিপোর্ট থেকেই নাও, ওর থেকেই নাও। এই
দেখলাম যে খুব সুন্দর হয়েছে, চমৎকার বিচার করুন।
আপনি স্পেশালিটিতে আপনি প্রবন্ধ দেননি
কোনটাতে?
এই যেটা গুরু মহারাজের শতবার্ষিকী সংখ্যা, যেটা গৌড়ীয় পত্রিকা
বাংলাতে,
আমি
তো হিন্দিতে লিখেছিলাম, ওইটাকে অনুবাদ করে দিই।
এটার মধ্যে আছে,
এর মধ্যে আছে,
ওর মধ্যে আছে।
একটা করেছি,
ওটা এখনো পড়ার এখনো সময় হয়নি।
আজকে সকালবেলায়
এই সকালবেলায় দিয়েছে, সকালবেলা মানে এই 8টা 9টায়।
এটা ওম বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের সংক্ষিপ্ত জীবন চরিত্র, এইটা দিয়েছি 8-10 পাতা আছে। আর এটা দিয়েছি গুরু মহারাজের স্ব সম্প্রদায় কি রক্ষা, ওই আপনি যে সূত্র রূপে দিয়েছেন ওই বইতে, তাকে একটু বেশি করে বিস্তৃত করে দিয়ে এলাবোরেট করে দিয়ে।
আপনি স্পেশাল ইস্যু করেননি?
এইটা যাক,
এইটাই,
এইটা তো আমাদের তো হয় 32 পেজের না কত পেজের, আর এবার হয়েছে 72 পেজ।
নজরে ধরতে হয়েছে।
আর আপনার একটি এই গুরু প্রণামটা ওই আপনার শ্লোক দুটা ঢুকিয়ে দিয়ে
আমার টাকা আমার দিতে গেলেন
ও আপনার
আমার নয় আমার বলিতে প্রভু আর কিছু নাই তোমরাই আমার সব পিতা বন্ধু ভাই আমার বলিতে প্রভু আর কিছু নাই এই চারটা লাইনই তো বরাবরই চালু আছে ওইটাই সকলের মুখস্থ আছে ওই চারটা লাইন সকলেরই আমারও মুখস্থ আছে আর যেটা এখানে লেখা হয়েছে সেটা আমারও এখনো মুখস্থ নেই
আমারও মুখস্থ নেই
আমি বলতে পারবো
কিন্তু খুব ভালো হয়েছে ওটা
কি হয়েছে
আমার তো খুব ভালো লাগে আমার সময় হয় না যে মুখস্থ করি
নমো বিষ্ণুপাদায় আচার্য সিংহ রূপিণে শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশবায় ইতি নামিনে প্রতিমার্থ চরিত্রায় শাস্ত্রী তানানি চক্রায়ণে জীবদুঃখে পদার্থায় তে নাম প্রেমদায়ী সকলেরই মুখস্থ আছে
তারপরে
গৌরাশ্রয় বিগ্রহ বিগ্রহায় কৃষ্ণ কমৈকচারিণে রূপানুগ অন্তরঙ্গায় সর্বসদ্গুণশালিনে মায়াবাদ তমগ্নায় বেদান্তার্থ বিদে নম
ওটা কিছু অভাব ছিল এটা
তো দ্বারা পুরা হয়েছে দিতেই পারেন আমি তো আর সেই একবারে কি বলে সেই অলঙ্কার শাস্ত্র আর এই শাস্ত্র শব্দ আর পড়িনি মোটামুটি একটা ইয়ে করে দেওয়া তার ভিতরে আবার পণ্ডিতাই ভুল তো থাকতেই পারে শব্দের ভিতরে প্রণমামি সদাপ্রভু পাদ পদম এই যে সুধর মহারাজ লিখলেন এর ভিতরে ভুল ধরেছে একজন কাব্য ব্যাকরণ বেদান্ত তীর্থ পণ্ডিত তিনি গৌড়ীয় মঠেরই ব্রহ্মচারী ছিলেন পরে কলকাতায় জয়পুরিয়া কলেজে পড়ে তিনি অনেক ডিগ্রি ডিপ্লোমা পেলেন কলকাতা ইউনিভার্সিটির অনেক ডিগ্রি ডিপ্লোমা এবং পরে উড়িষ্যার উড়িকার ইউনিভার্সিটিরও অনেক ডিগ্রি ডিপ্লোমা পেয়েছেন তিনি তো তিনি ওর ভিতরে ভুল ধরেছিলেন যে এখানে এখানে এই এই অন্ধপতন আছে এ আছে এরকম তো সেই সব নিয়ে অনেক আলোচনা পত্র পত্রিকায় মুখে মুখে আমি বললাম তো আপনি তো খুব বড় পণ্ডিত দেখা যাচ্ছে আপনি গৌড়ীয় মঠের যিনি বহু স্তব স্তুতি শ্লোক ইত্যাদি রচনা করেছেন যিনি প্রভুপদের বিশেষ কৃপাপ্রাপ্ত সেই শ্রীধর্ষণী তার ভুল ধরেছেন ধন্যী ধন্যী আপনি আপনার যথেষ্ট হয়ে আছে বর্তমানে তিনি এখন বোধহয় শয্যাশায়ী হবেন বর্তমানে তিনি শয্যাশায়ী অবস্থায় আছেন বোধহয়
বৃন্দাবনে
হতে পারে কমন কোথায় থাকেন তাকে জানি এই গৌড়ীয় মঠেই তিনি মানুষ হয়েছেন শিক্ষাটা অবশ্য তাঁর উপরওয়ালার কাছ থেকে তিনি পেয়েছেন কিন্তু তিনি তার গুরুর আশ্রমে থাকেননি নাই ছিলেন না তারপরে কলকাতায় আগে অল্প লেখাপড়া ছিল তারপরে কলকাতায় জয়পুরিয়া কলেজে গ্রাজুয়েশন করেন তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং উড়িকার উৎকল ইউনিভার্সিটির উড়িকার অনেক ডিগ্রি ডিপ্লোমা তার অনেক গভর্নমেন্ট থেকেও অনেক সাহায্য টাহায্য বোধ হয় এখনও পান নাকি পান বোধ হয় মানে সব পিছনে নেজুর অনেক আছে ডিগ্রি ডিপ্লোমা তিনি ওই প্রণমামি সদাপ্রভু পাদ পদম ওর ভিতরে দুটো তিনটে ভুল ধরেছিলেন আমি বললাম আপনি কার ভুল ধরতে যাচ্ছেন তিনি তো সরস্বতী প্রভুদের বিশেষ কৃপাপ্রাপ্ত ব্যক্তি বলার কিছু প্রভুবাদের সময় ওরকম হয়েছে প্রভুবাদের সময় তো সব মহামহারথীরা সব এসেছিলেন, প্রভুবাদ তাদের আকর্ষণ করেছেন তাদের দিকে। তারা যেসব এইগুলো করেছেন মার্ভেলাস, কিন্তু তারও তো অনেকে তার মধ্যেও ভুল ধরবার চেষ্টা করেছেন অনেকে। আর একজন কেন, আর দু তিনজন ঘুরিয়ে ঘুরিয়ে তো একজন হয়তো অন্তত, তিনি তো যথেষ্ট গুরুতত্ত্বের এইটা করেছেন, মানে গুরুদেবের ঋণ পরিশোধ করেছেন। কিভাবে? গুরুদেবের এর প্রতিবাদ করে লেখা বিষয়, প্রভুপাদের লেখা বিষয়ের প্রতিবাদ করে তিনি শ্রী গুরুর ঋণ পরিশোধ করেছেন, মানে বিদ্যা বিনোদ মহাশয়। বৈষ্ণবাচার্য মধ্য শ্রী মধ্য বইখানা তো প্রভুপাদেরই লেখা সবটাই, শুধু একটু কারেকশন ইদিক উদিক করে দিয়ে বইটা ছাপা হয়েছে অন্যান্য বিদ্যা বিনোদের নামে। কিন্তু এই জিনিসটা উনি মনে করেছেন যে এটা আমার নাম আছে সুতরাং আমি লিখেছি, এই বলে তার প্রতিবাদ করতে গিয়ে তিনখানা বই ওকে লিখতে হলো, যেটা আমার গুরুদেবও মেনশন করেছেন তার প্রতিবাদের মধ্যে, মায়াবাদের এটা প্রতিবাদ করতে গিয়ে। একখানা বই হলো বেদান্ত দর্শন, বোধ হয় কি নাম, বেদান্ত দর্শনের গৌড়িয়ার তিন ঠাকুর, আর একখানা অচিন্তা ভেদাভেদ, এই তিনখানা বই উনি লিখেছেন মানে গুরুদেবের ঋণ পরিশোধ করবার জন্য। তারপরে আরো কিছু কিছু বই তিনি সেগুলো লিখেছেন, আরো মোটা মোটা বই, সেগুলো আপনি দেখেছেন কিনা জানি না, সেসব মানে কানুপ্রিয় গোস্বামীর শিষ্য হওয়ার পর তিনি ওইগুলো খুব আদর যত্ন করে আরম্ভ করেছিলেন। কয়েকখানা বই আমার হাতে এসেছে, সাথে সব কানুপ্রিয় গোস্বামীর, আপনি বিশ্বাস করবেন মানবেন, জৈব ধর্ম গ্রন্থখানা ভক্তি বিনোদ ঠাকুরের অনেক আগে থেকেই লেখা, কানুপ্রিয় গোস্বামী ওই গ্রন্থেরই অনুকরণ করে তিনি একখানা বই জীবতত্ত্ব এই তত্ত্ব সম্বন্ধে একখানা বই লিখেছেন জৈব ধর্মকে কেন্দ্র করে, সে সমস্ত নিয়েও আলোচনা করেছেন, প্রভুবাদের বিচারধারা নিয়ে আলোচনা করেছেন। সেকশন 92 কেস হওয়ার সময় সে সময় কতগুলো প্রশ্ন ছিল, কোর্ট থেকে প্রশ্ন করেছে, সেসব প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে তিনি প্রভুবাদের বিচারধারা সব উল্টো উল্টো বাতলেছেন সব। তার মধ্যে দুটো চারটে আমি বলতে পারি, যেমন এই যে তার অপসম্প্রদায় বর্ণনা আছে, ফলে এর ভিতরে প্রভুবাদের কিছু ইনসার্শন আছে। তা আমি জানি না, বিচার ছেড়ে দিলে পরে তখন তার বিদ্যা বিনোদ নাম থাকে না, যাই হোক অন্য কিছু থাকে, সুবোধ নামটা হয়তো থাকে এইরকমই। তিনি বলেছেন যে ওর ভিতরে প্রভুপাদ কিছু উল্টোপাল্টা করেছেন, সাম্প্রদায়িক বিচারের মধ্যেও প্রভুপাদ কিছু উল্টোপাল্টা করেছেন, মানে সবটার ভিতরেই দেখতেন এইটার চলন বাঁকা, সেইরকম ভাবে তিনি বহু কথা উল্টো পাল্টা বলেছেন। সেগুলো পত্রপত্রিকায় বেরিয়েছিল অল্প অল্প, এসব করেছিল। ঝগড়া হলো কি নিয়ে, দুজন একজন গৃহস্থ আর একজন ব্রহ্মচারী, এই নিয়ে ঝগড়া হয়েছে। তাতে উনি বললেন, জানেন আপনি তো ধ্বজভঙ্গ রোগী, না গো ওই ব্রহ্মচারী ওই সুবোধবাবুকে বলেছেন আপনি তো ধ্বজভঙ্গ রোগী, এইটা ধ্বজভঙ্গ নয়, এইটা প্রমাণ করবার জন্যে তিনি গিয়ে সংসার করলেন। এবং তার ছেলে যখন ডিএন অচ্যুতানন্দ, তখন তো আমরা তো ছুটোই ছিলাম, তখন উনি প্রমাণ করলেন যে আমি ধ্বজভঙ্গ রুই না। কি বলবো, সবগুলো তো প্রকাশ হয়েছে, তাহলে আমি জানলাম কি করে।
অচ্যুতানন্দের নির্বাণ বলে আমাদের একটা বড়িয়া পত্রিকাতে প্রবন্ধ আছে।
হ্যাঁ আছে।
কে অচ্যুতানন্দ?
অচ্যুতানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের ছেলে, ভীষণ বিরাট ইতিহাস ওর পিছনে। এই ভদ্রলোক ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র হয়ে এসেছেন। হ্যাঁ, অন্নদাশঙ্কর নাম ছিল তার, ভক্তি বিনোদ ঠাকুরের দেওয়া নাম অচ্যুতানন্দ। এই অচ্যুতানন্দের নির্জন বলে বোধ হয় প্রবন্ধটা,
হ্যাঁ
মানে ওটা এতে বেরিয়েছে। ভক্তি বিনোদ ঠাকুরই তাঁর সময়কার যে সজ্জন তোষণী, তখন বোধ হয় সসঙ্গিনী হয়নি, সজ্জন তোষণীতে প্রবন্ধ লিখেছেন ভক্তি বিনোদ ঠাকুর ওই এর সম্বন্ধে। এই ভদ্রলোক পূর্বজন্মে রামানুজ সম্প্রদায়ের শিষ্য ছিলেন, এই অন্নদা শঙ্কর। অন্নদা শঙ্কর না, নামটা আমি একটু ই করছি, মানে অন্নদা নামটা সংক্ষিপ্ত। তিনি তার প্রভুপাদের চরণে এর অপরাধ ছিল, এই অন্নদা বাবুর, দ্যাট ইজ অচ্যুতানন্দের অপরাধ ছিল। সেই অপরাধ স্খলনের জন্য তিনি ভক্তি বিনোদ ঠাকুরের পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। যখন অচ্যুতানন্দ অল্প এটি অল্প বয়সে উনি দেহরক্ষা করলেন, দেহরক্ষার সময়ে ভক্তি বিনোদ ঠাকুর ছিলেন, যখন তিনি দেহরক্ষা করছেন সেই সময় ডেকেছেন প্রভুপাদকে। প্রভুপাদ গিয়ে ওর এতে শয্যার পাশে গিয়ে বসেছেন, হাত জোড় করে আমায় ক্ষমা করুন, আমি পূর্বজন্মে রামানুজ সম্প্রদায়ের শিষ্য ছিলাম, আপনার কাছে আমার অনেক অপরাধ আছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আশীর্বাদ করে দেন, তা নাহলে আমার প্রাণ বেরোবে না। সব প্রভুপাদ একত্রিত আর উনি চলে গেলেন। সেসব কথাগুলো ভক্তি বিনোদ ঠাকুর উল্লেখ করেছেন প্রবন্ধের মধ্যে। উনি ক্ষমা করবার পর তারপর উনি চলে গেছেন, গড়িও তিলক ছিল ওর কপালে, এটা এ হয়ে গিয়ে রামানুজ তিলক ফুটে উঠল। রামানুজ তিলক অটোমেটিক, মানে উনি যে রামানুজ সম্প্রদায়ের শিষ্য ছিলেন সেইটাই দেখালেন। ওই হলো ইতিহাস অচ্যুতানন্দের নির্জন বোধ হয় প্রবন্ধটার নাম, আমাদের গৌড়ীয় পত্রিকায় ছাপা হয়েছে এই প্রবন্ধটা, ওটা ওর থেকে ছাপা হয়েছে, সজ্জন তোষণী থেকেই নেওয়া প্রবন্ধটা। অচ্যুতানন্দ ওর ছেলে ভক্তি বিনোদ ঠাকুরের, মানে বড় উনি উনি হ্যাঁ কমলা প্রসাদ অচ্যুতানন্দ উনি বড়, তারপরে কমলা প্রসাদ বোধ, তারপরে বরোদা প্রসাদ, আমি বরোদা প্রসাদকে দেখেছি মেদিনীপুরে উনি থাকতেন, ভক্তি বিনোদ ঠাকুর থার্ড সন, বরোদা প্রসাদ, হ্যাঁ বরোদা প্রসাদ। তারপরে একে নদা বলে ডাকতেন ছোটো ভাই, ছোটো ভাই হচ্ছেন ওই ইয়ে সাউড়ির ললিতা প্রসাদ, আর প্রভুপাদ হচ্ছেন নদা, নদা বলতেন প্রভুপাদকে, শাস্ত্রী প্রভুপাদকে
চার নম্বর,
হ্যাঁ হ্যাঁ এই বলতে চার নম্বর নদা বলে সম্বোধন করতেন। এরকম ইতিহাস আছে সবগুলো। আগে গুরুদেবের সঙ্গে তো গেছি রামবাগানের ওই বাড়িতে, লক্ষ্মী বিনোদ ঠাকুরের বাড়িতে অনেকবার গেছি, গেটে ঢুকতে গিয়ে এবারে লেখা আছে লব্ধ সুদূর লব আমি ইদম,
বহুসম্ভবান্তে এই শ্লোকটা আদ্যম সুলভং সুদুর্লভম, ওই শ্লোক লেখা আছে। ঢুকতেই একবারে মানে দরকার লাগে,
এখনো
বোধহয় আছে, এখনো বোধহয় আছে। আমার তো যেই যখন গেছি তখন তো ওই রকম লেখা ছিল, দেখতাম এক একটা ইতিহাস। কিন্তু এরা সব মানে প্রভুপাদের ঋণ শোধ করেছে, তার বিরুদ্ধাচরণ করে, কি বলা হবে। সে তো ইহ খারাপ হলে পর তো হবেই, কোনো উপায় নেই। ইহ যদি খারাপ হয়ে যায় তারপর আর কি হবে। আর সবগুলো অস্বীকার করলো, কি করে অস্বীকার করে, করতে পারে, করতে পারে সমস্ত গুলো পয়েন্ট ধরে ধরে প্রতিবাদ করেছে। এই বৈষ্ণবাচার্য শ্রী মধ্য এই গ্রন্থের প্রতিবাদ ওই তিনখানা গ্রন্থ। আমি যদিও সবটা ভালোভাবে পড়িনি, তাহলে মোটামুটি তো পড়েছি, কিন্তু প্রতিবাদ করেছেন তো গুরুদেব আমাদের, তাতে তিনি পয়েন্ট ধরে ধরেই আরম্ভ করেছিলেন সব প্রতিবাদ। আর সে তো আর কেবল আরম্ভ হয়েছিল, এটুকু লিখেছেন উনি, সেটুকু শুধু প্রিএম্বল, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাক্টরি নোট। ভিতরকার এই নিয়ে তেমন আলোচনা হয়নি। আর তার ভিতরে সেই সময়ে ইনভলভ ছিল আপনার হরিদাস দাস, এবং যে বাবাজির এই নিয়ে বর্তমানে এখন বৃন্দাবনের দিকে খুব এ হয়,
অনন্ত
হাজি, তিনিও এইসব ব্যাপারে ইনভলভ। মানে এরা গৌড়ীয় মঠের ভিতরে ঢুকে গৌড়ীয় মঠের কিছু জেনে নিয়ে তারপরে বাদ প্রতিবাদ আরম্ভ করে, ব্যাপার হলো এইরকম। রেফারেন্সগুলো হরিদাস দাস যেসব রেফারেন্সগুলো দিয়েছে, সেই রেফারেন্সগুলো ইনি ওকে ওটা রেফারেন্স দিয়েছেন আর উনি ওটা রেফারেন্স দিয়েছেন। হরিদাস বাবাজি তিনি হরিদাস দাসের বইয়ের রেফারেন্স দিয়েছেন, হরিদাস দাস হরিদাস বাবাজির রেফারেন্স দিয়েছেন। সুন্দরানন্দ বিদ্যাবিনোদ তিনি হরিদাসের রেফারেন্স দিয়েছেন, উনি এর রেফারেন্স দিয়েছেন, এইরকম হয়েছে। একখানা এর ভিতরে আমি কতগুলো ইয়ে পেয়েছি, কতগুলো বইয়ের নাম পেয়েছি, একটা লিস্ট আমার কাছে আছে। সেটা বাংলা শ্রী চৈতন্য দেবের শেষের দিকে ও লিস্টটা দেওয়া ছিল, এই শেষের দিকের একটা অডিশনে, বোধ হয় সিক্স এডিশন কি সিক্স এডিশন হবে, চৈতন্য দেবের পাবলিশড বাই ডট বিদ্যাবিনোদ। আর হিন্দি চৈতন্য দেবের হিন্দিও ছিল, তারও শেষের দিকে ছিল। তার ভিতরে অনেক বইয়ের রেফারেন্স পাওয়া গেছে, এদের পরবর্তীকালে তৈরির বইয়ের সব লিস্ট আছে সেটা। আর একটা জিনিস যেটা শেষবারে গিয়েছিলাম আমি ওই উলাতে, সে সময় এর বয়স বোধ হয় একটা চার পাঁচ এরকম হবে, সেই সময় মানে খুব অসুস্থ তিনি, সে সময় মানে কথাটা জড়িয়ে গেছে। আগে যখন গেছি তখন কথাটা অতটা জড়ায়নি, তো সে সময় কথাটা জড়িয়ে গেছে। আমি গিয়ে বললাম ছোটকে, বুঝতে পারলেন তো, ললিতা প্রসাদ আপনি, আপনার কাছে তো বেদান্ত দর্শন আছে, আপনাকে তো সব গ্রন্থ তো দিয়েছি আমরা। আমি বললাম ওকে, গৌড়ীয় পত্রিকা তখন আমার কাছে যাচ্ছে রেগুলার, আপনি আমাদের দেন না, ভক্তি বিনোদ ঠাকুরের কিছু আছে আপনার কাছে তো সব আছে, আপনি দেন না ওটা আমরা পাবলিশ করি, আপনাকে দিয়ে দেবো না হ্যাঁ 20-50-100 কপি আপনাকে দিয়ে দেবো। উনি বললেন দেখো ভাই আমি তো এখন চোখে ঠিক দেখতে পাই না, কথাও ঠিক বলতে পারছি না, এই সবগুলো যে কমিটি আছে তাদের হাতে, আমার কথা ওরা শুনবে না শোনে না, আমি কি করব। তখন একখানা মোটা এরকম এত মোটা একখানা হাফ ফুলিস সাইজের একখানা খাতা আমাকে দিলেন বান্ধানো বেশ, তাতে সমস্ত বেদান্তের এটা ওর পদ্যাকারে উনি লিখেছেন বাংলা। হ্যাঁ যে বেদান্ত দর্শনের যে সূত্র সব সেই অনুসারে ধরে ধরে উনি লিখেছেন। হ্যাঁ কবিতা ছন্দে আমার তো আগ্রহ, আমি অরিজিনাল টেক্সট চাই। তা আমি বললাম এটা ছাপা যাবে অসুবিধা নেই, কিন্তু আমাকে অরিজিনাল টেক্সটটা দেন। তখন উনি বললেন সে তো ওদের হাতে, সে তো ওদের হাতে, আমি কি বলবো। তা আমি আর তখন বেশি আগ্রহ করলাম না, তারপরে বললাম এই বইখানা কাল লেখা, আমি জিজ্ঞেস করলাম ওকে, তো উনি একটু হাসলেন। আমি বললাম হাসছেন কেন বলুন না, আমার তো জানার দরকার হয়েছে এই জন্য জিজ্ঞেস করছি আপনার কাছে। তখন উনি বললেন ওটা ভক্তিবিনোদ ঠাকুরের লেখা। উনি বললেন তখনকার দিনের যে অবস্থা ছিল সেই অনুসারে ভক্তিবিনোদ ঠাকুর লাইব্রেরিতে সংশোধন নেননি, তখন ওটা শের গোসাইয়ের নামেতে শ্যামলাল গোস্বামীর নামেতে উনি ওটা এ করেছেন। আমি যখন বললাম তাহলে ওইটাই তাহলে আমরা ছাপবো, তো বলে হ্যাঁ এটা বুঝতে পারেন না। আমি বললাম তো আমার তো স্ট্রাইক করেছে বলে সেই জন্য তো আপনাকে জিজ্ঞাসা করছি, বেদান্ত দর্শন নিয়ে যে ভক্তি বিনোদ ঠাকুরের যে প্রবন্ধ রয়েছে, রূপবাদেরও প্রবন্ধ আছে, গুরুদেবও প্রবন্ধ লিখেছেন, তো সেসবগুলো ভক্তি বিনোদ ঠাকুরের এই যে বেদান্ত দর্শনের সম্বন্ধে উনি যে এ করছেন যাকে বলে সমালোচনা করা, কোনো একটা বই দিলে সমালোচনা করতে, তো বলো নিজের বইয়েরই নিজে সমালোচনা করেছি। শুনুন আমাকে বললেন বলে নিজের বইয়েরই নিজে সমালোচনা করেছেন উনি তখনকার সময়ে, বুঝে শ্যামলাল গোস্বামী অত্যন্ত প্রিয় ছিলেন প্রভুপাদের এবং ভক্তি বিনোদ ঠাকুরের, খুব প্রিয় লোক ছিলেন, যদিও ওই বংশেতে এসেছেন হ্যাঁ বাগনাপাড়ার গোস্বামী, শ্যামলাল গোস্বামী বাগনাপাড়ার গোস্বামী সন্তান, কিন্তু উনি ওই গোস্বামীদের বিচার নিয়ে চলতেন না, উনি প্রভুপাদের ভক্তি বিনোদ ঠাকুরের খুব অনুগত হয়ে চলতেন, সেই জন্যে ওর নাম দিয়ে বইটা ছাপা। আমার তো এটা একটা খুব ভালো জিনিস। এখন আমি জিজ্ঞেস করলাম তাহলে এটা যদি আপনি বলছেন তা সরস্বতী প্রভুপাদ দ্যাট ইজ আপনার নদা এটা ছাপলেন না কেন। শুনুন আমি প্রশ্ন করতে ছাড়িনি, আমি বললাম এটা যদি সরস্বতী প্রভুপাদ জানতেন, আপনার নদা যদি জানতেন তাহলে তিনি ছাপলেন না কেন। না বোধ হয় আইনসঙ্গত এ ছিল কিছু, আইনসঙ্গত কিছু বাইন্ডিং ছিল বলে উনি ছাপেননি। তা আমি বললাম ধর্মশাস্ত্র যেগুলো অথেন্টিক গ্রন্থ সে আফটার 50 ইয়ার্স তো ওটা তো চালু হয়ে যায়, ওটা তো ছাপা যায় আইনে আছে। তো বললাম হ্যাঁ আপনি আইনটা জানেন তাহলে। আমি বললাম হ্যাঁ আমাদের তো জানতেই হচ্ছে। আমার মনে হয় যে নদা ছাপেননি ওটা একটা কিছু বাইন্ডিংসের এর মধ্যে ছিল বলেই উনি ছাপেননি। আমি জিজ্ঞাসা করলাম ওটা, উনি সোজা বললেন বললে আমি করেছি এটা ভক্তি বিনোদ ঠাকুর যে করেছেন অনুবাদ করেছেন, যেমন ধরনের এইটা ব্যাখ্যাগুলো দিয়েছেন আমি সেই অনুসারেই কবিতাটা কবিতাগুলো লিখে গেছি উনি বললেন। কিন্তু ওই যে ফেরত দিয়ে দিলাম এটা, আর ওটা অরিজিনালটা পেয়ে গেলে আর কোনো আমি আপত্তি করতাম না, তাহলে ওটাও নিয়ে নিতাম, ওটাও নিয়ে নিতাম। কেন ওর এ ওই নরের সরকার ঠাকুরের সেই এ ছাপা হয়েছে আমাদের গৌড়ীয় পত্রিকায়, শ্লোকগুলো দেওয়া হয়েছে, আর কবিতা অনুবাদ লড়িতপ্রসাদের ওগুলো ছেটেছি, আমরা ছেটেছি। ওই যে শ্লোকটা যেটা গদ্রমের এই সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুরের লেখা, ও শ্লোকটা ওর কাছ থেকে পাওয়া গেছে। সুরসরি দুপকণ্ঠে গদ্রমে গৌরতীর্থে বসতি সুরভি কুঞ্জে ভক্তিপুর বঙ্গ বিনোদ যুগল চরণ সেবা সুক্ষলা ভাষায়াসৌ ব্রজরস রসিকায়া পাদ পদ্মাশ্রয়েত্র। ও শ্লোকটা ভক্তিবিনোদ ঠাকুরের হাতের লেখা, ওটা উনিই দিয়েছিলেন, তার থেকে ওটা ছাপা হয়েছে। আরও কিছু কবিতা পাওয়া গিয়েছিল ভক্তিবিনোদ ঠাকুরের রাইটিং, তার চিঠিপত্র কিছু পাওয়া গিয়েছিল। গুরুদেবের সঙ্গে ওই বনগাঁয়ে গিয়েছিলাম বিদ্যুল্লতা দেবীর বাড়িতে, হ্যাঁ ভক্তিবিনোদ ঠাকুরের খুব পেটোয়ানে কবি সাহিত্যিক সব লেখা। তো তখন তো ওর বয়স 103-2-3 এরম হয়ে গেছে বিদ্যুল্লতা দেবীর। ওর ছেলেও অসুস্থ 100 বেড, উনিও আমরা গেছি কিছু পাবো বলে। গুরু মহারাজ একদিন হঠাৎ বললেন চল এক জায়গায় যাবো, এই বলে খেয়ে দেয়ে বেরিয়ে পড়লাম বেলা 8টা 9টায়। গঙ্গা পার হয়ে গিয়ে নৈহাটিতে গিয়ে ট্রেন ধরলাম বনগা, বনগা লোকাল, ওখানে গিয়ে পৌঁছলাম। তখন তো জমিদার ছিলেন বিদ্যুল্লতা দেবী, সে বিরাট বাগান বাগিচা বাড়ি ঘর দোর সব। তুমি না তুমি তুমি করে প্রভুবাদকে বলতেন, আমার গুরুদেবকেও তুমি তুমি। আগে বিনোদ বিনোদ করতেন, এখন সন্ন্যাসী তিনি বলছেন, কেশব মহারাজ কেশব মহারাজ বলছেন। বিদ্যুল্লতা দেবী নেবেন না, তুমি ব্যবস্থা করো সব নষ্ট হয়ে যাবে। তখন আমার গুরু মহারাজ বললেন কি, আমার তো জমিদারি ছিল, জমিদারি ছেড়ে তো চলে এসেছি, আপনি তো জানেন, আবার সে নূতন জমিদারি আমাকে দিতে চাচ্ছেন, আমি নূতন করে আর ওসব ওসবে ঢুকব না। ফিরে এসেছি দুটো চারটে মিষ্টি ফিস্টি আনিয়েছেন, উনি একটু মুখে দিয়েছেন, আমি একটু মুখে দিয়েছি, আমাদের যা দরকার দেন। তখন বিদ্যুল্লতা বললেন যে ওইখানে এ আছে সুটকেসটা পাড়ুন, ক্র্যাঙ্কটা পাড়ুন। তাতে খুঁজে পেতে লক্ষ্মীনাথ ঠাকুরের হাতের লেখা কিছু পেলাম, ওর লেখা কবিতা পেলাম, প্রবন্ধ পেলাম, সেগুলো নিয়ে নিলাম। তার কিছু কিছু ছাপা হয়েছে অংশ গড়িয় পত্রিকায়। ট্রেনে উঠেছি এসে আবার আমি জিজ্ঞেস করলাম, উনি কথাটা প্রথমে বলছেন, গুরুদেব বলছেন প্রথম, বলছেন তোর কি মনটা খারাপ হলো, আমাকে বলছেন তোর কি মনটা খারাপ হলো, তাহলে কেন মন খারাপ হবে, সব স্টেটপত্র লিখে দিতে চাচ্ছে আমাকে। আর আমি বললাম না, আমাকে আর এর ভিতরে ফাঁসাবেন না, জড়াবেন না, বোধ হয় তুই তো বাচ্চা, তোর হয়তো মনটা খারাপ হয়েছে। আমার না আমার মন খারাপ হয়নি, আমি দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি, ওটা সেবায় লাগবে না, আমাকে বলে দিল। আমি দিব্যদৃষ্টিতে দেখছি, ওটা সেবায় লাগবে না, তুই মন খারাপ করিস না। ঠিক 1.5 বছর বাদে উনি দেহ রক্ষা করেছেন, তার আগে ছেলে মারা গেছে, তারপর উনি চলে গেছেন। অত বড় স্টেট, 1,00,000 টাকার স্টেট খৈকলা হয়ে গেল। তখন হ্যাঁ তখন গুরু মহারাজ বললেন, দেখলি খবরটা এসে গেছে, দেখলি ওটা লাগবে না, আমি বুঝে নিয়েছি। তো আমি কেন ওর ভিতরে ঢুকতে যাব, দরকার কি, সাধু সন্ন্যাসী তো ভিক্ষোভ দিকি, তাতে কি এত এর দরকার, স্টেট দরকার কি বললেন। তো ওইরকম ধরনের আমাকে বলছে, তোর মন খারাপ হয়নি তো, আমি কেন মন খারাপ হবে আমার, আপনি নেবেন, আপনাকে স্টেট দিচ্ছে, আপনি নেবেন ভালো মন্দ আপনি বিবেচনা করেন, আমার যেমন খারাপ করা আছে না, তুই তো শুনলি তো, তারা উড়ে বলছেন তার লাগবে না, ওটা সেবায় লাগবে না, ওটা ইবারভূতে খাবে। উনি বলেছিলেন কেশব মহারাজ তুমি যদি না নাও তাহলে এটা বারভূতে খাবে, আর সেই কথাটা আমাকে আবার দেড় বছর পরে বলছেন, দেখ গিয়ে যা বারভূতে খেয়েছে। এইসব কত ঘটনা, কত রকমের এ হয় জানিস, এইসব ব্যাপারে বাড়াবাড়ি করতে নেই। তখন ওই উদাহরণগুলো বললেন, প্রভুপাদের উদাহরণ, ওই মায়াপুরে বন্যার সময় এই প্রাচীর ভেঙে যায়, কাটা দিয়ে গাঁথা হয়, আর বন্যার ঢেউ এলেই সব পড়ে গেল হড়মড় করে। আর প্রভুপাদ বলতেন প্রত্যেকবার কাদা দিয়ে গাঁথবে। কেন বলতেন? তোমরা গদিনাথ সিং মহান্তগিরি করবে, প্রত্যেকবার গাঁথতে হবে, কাদা দিয়েই গাঁথতে হবে, প্রত্যেকবার পড়ে যাবে, ওই জন্য কাদা দিয়ে গাঁথার নিয়ম। আমাদের গুরুদেব নবদ্বীপে প্রথম মুখে অনেক কাদা দিয়ে অনেক ঘর দুয়ার করেছেন,
মায়াপুরে নাট্য মন্দির ভেঙে দিয়ে সব কাদা দিয়ে গাঁথা দেখলাম
আমরা, বিচার ওদের বিচার গুলো ওই রকম। শিক্ষা তো আছে সবটার মধ্যে, আমরা কি করব বলার কিছু নাই, বুঝি না, কথা তো কিছু শুনেছি, দাঁত থাকছে দাঁতের মর্যাদা বোঝা যায় না, আর যখন দাঁত পড়ে গেছে যখন আর চিবানো যাচ্ছে না, দে দান্ত না দে দন্ত, খুব অসুবিধা, খাওয়া দাওয়াতে খুব অসুবিধা। আমার এক গুরু ভাই আমাকে বলছেন আপনি দাঁতটা করতে পারেন না, আমি বললাম কি করব, ব্যথা করে যন্ত্রণা করে, ওই জন্য করি না, আর ওর পিছনে অনেক সময় লাগে, ধোয়াধুয়ি করো, ব্রাশ দিয়ে ঘষো, অনেক তাল, তা আবার ফিট করে না দাঁতে, মুখে ফিট করে না, সেই জন্য ব্যথা করে। আমি তো সবই মেরে দিচ্ছি, আমি বললাম তো আমার দুর্ভাগ্য, আমার তো ফিট করলো না, সেই জন্যই ফেলে রেখে দিয়েছি, সেই জন্য ফেলে রেখে দিয়েছি, কী করবো আমি, তার থেকে এমনি থাকাই ভালো। বলে কী করে আপনি খান, আমি বলে আমার মাড়ি হলো এখন দাঁত, দাঁত নেই কিন্তু মাড়ি এখন দাঁতের কাজ করে মোটামুটি, তাতে কোন রং করে টিপে টিপে নিয়ে কোট 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 করে গিলে ফেলি, কি করি, কি করা হবে বলুন, যেমন অবস্থা তেমন ব্যবস্থা, কি করা যাবে, দুটো খেতে তো হবেই, খেতে তো একটু আহার দিতেই হবে, যাকে আপনারা বলেন তৃপ্তি রক্ষা করা। আমাদের প্রথম ব্রজমণ্ডল পরিক্রমা কবে হয়েছিল মনে আছে আপনার, শুনেছেন নিশ্চয়ই, 1944, সে সময় 44-এ, সে সময় আমাদের তো সব বনভ্রমণ হয়েছে তাবুতে তাবুতে, তাবুতে তাবুতে যেমন বনভ্রমণ হয় ওইরকমই হয়েছে। রাত্রে প্রসাদ পাওয়ার সময় খুব যারা একটু চালাক চতুর ব্রহ্মচারী, তারা ওই রুটি সব পরিবেশন হচ্ছে রুটি, তা কত আর খাবে, সাতখানা ছখানা হয়তো খেয়েছে, আর দুখানা 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 করে সবাই রেখে দিয়ে এক ব্যাগে জড়ো করে রেখেছে, এইটা ব্যাগের ভিতরে পরিক্রমার সময় ভোরবেলায় পরিক্রমা বেরিয়ে যাচ্ছে, একটা রেয়ার পার্টি আর একটা অ্যাডভান্স পার্টি, তাবু টাবু গুছিয়ে নিয়ে এসে করে ওইটা জমা থাকতো। আর একটা জায়গায় যেখানে বেশ সুন্দর একটা জলটল আছে সেইখানে গিয়ে কি হতো, তীর্থ নিবারণী সভা। সেই সভার নাম ছিল তীর্থ নিবারণী সভা। সেই সভার সদস্য ছিলাম কয়েকজন আমরা। সেইখানে ওই রুটি খুলে যাই হোক একটু কিছু দিয়ে, একটু ভেড়ি গুড়ি দিয়েই হোক আর একটু ইয়ে হোক যাই হোক দিয়ে কোনো রকম করে গলা ব্যকরণ করা হতো। ওই ভাগে হয়তো পড়তো, আধখানা করে হয়তো ভাগে পড়তো। তার নাম ছিল কীর্ত নিবারণী সভা বললে সেই সভার যে কয়জন মেম্বার ছিল, হ্যাঁ মেম্বার বা মেম্বার, আমার গুরুদেবের কথা আরো মেম্বার
সভাপতি কে থাকে।